দাও ইখলাস এমন মোরে ইলাহি,
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, وعلى آلك وأصحابك يا نور الله। আলকাউলুল বদি নামক কিতাবে রয়েছে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নিকট পছন্দনীয় আমলসমূহ কি কি? এমন কোন আমল রয়েছে যা বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দেয়? আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য কথা বলা এবং আমানত আদায় করা। সে বলল, আরও কিছু বলুন। তিনি বললেন, তাহাজ্জুদের নামাজ আদায় করা এবং গ্রীষ্মকালে রোজা রাখা। সে পুনরায় বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও কিছু বলুন। তিনি বললেন, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা এবং আমার উপর দুরুদ শরীফ পাঠ করা অভাবকে দূর করে দেয়। তো বুঝতে পারলাম যে দুরুদ শরীফের ফজিলত, এটি এমন একটি আমল দুরুদ শরীফ পাঠ করা যা বান্দাকে আল্লাহ তাআলার নিকটবর্তীও করে দেয় এবং বান্দার অভাবকেও দূর করে দেয়। তাই বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া উচিত। আমরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, অন্ত শম সোদোহা অন্ত বদরুদুজা অন্ত সদেরুল উলা অন্ত নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা এক সূরা বাকারার 27 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم যে আয়াতে মুবারাকা তেলাওয়াত করলাম এর পূর্বের আয়াতে বলা হয়েছিল যে কোরআন থেকে এবং কোরআনে বর্ণিত উদাহরণসমূহ থেকে সবাই হেদায়ত পায় না, বরং অনেক মানুষ কোরআনি উদাহরণসমূহ পড়ে উল্টা পথভ্রষ্ট হয়ে যায়। কারা সেই মানুষ, কোন ধরনের মানুষ এমন আছে যারা কোরআনে পাক পড়েও হেদায়ত পায় না বরং আরও পথভ্রষ্ট হয়ে যায়, তাদের তিনটি দোষ, তিনটি খারাপ গুণ এই আয়াতে মুবারাকাতে বয়ান করা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে এরা শুধু কোরআনে পাকের হেদায়ত থেকে বঞ্চিত নয় বরং এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত থেকেও বঞ্চিত। এই তিনটি গুণ, এই তিনটি দোষ যার মধ্যে থাকবে সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআনের হেদায়ত থেকেও বঞ্চিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকেও সে বঞ্চিত হবে। তাই মনোযোগ সহকারে শুনুন যে কারা ও সব বান্দা যারা আল্লাহর রহমত থেকেও বঞ্চিত এবং হেদায়ত থেকেও বঞ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহ, যারা আল্লাহ তাআলার অঙ্গীকারকে ভঙ্গ করে তা দৃঢ় করার পর, আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করে, এটি হচ্ছে প্রথম দোষ, প্রথম খারাপ গুণ ও সকল লোকদের যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখন আল্লাহর ওয়াদা কি, এটি ভঙ্গ করার অর্থ কি, এর অর্থ বলতে গিয়ে তাফসিরে তাবারির মধ্যে রয়েছে যে আল্লাহর ওয়াদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশসমূহ, এবং তার ওয়াদা ভঙ্গ করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করা, তার আদেশসমূহ পালন না করা। উদাহরণস্বরূপ, আল্লাহ পাক নামাজ পড়ার আদেশ দিয়েছেন তা না পড়া, রোজা রাখার আদেশ দিয়েছেন তা না রাখা, যাকাত দেওয়ার আদেশ দিয়েছেন তা আদায় না করা, গুনাহ থেকে বাঁচার আদেশ দিয়েছেন কিন্তু নিজেকে গুনাহ থেকে না বাঁচানো, অর্থাৎ যে কাজ করার আদেশ দিয়েছেন তা না করা হচ্ছে আল্লাহর ওয়াদা ভঙ্গ করা। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ায়াকতুউনা মা আমারাল্লাহু বিহি আইন ইউসাল, এবং আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে বলেছেন তা ছিন্ন করা, এটা হচ্ছে দ্বিতীয় দোষ। প্রতিটি সম্পর্ক, প্রতিটি বন্ধন যা আল্লাহ পাক জুড়তে আদেশ করেছেন তা ভেঙে ফেলা। উদাহরণস্বরূপ, আমাদের পিতামাতার সাথে সম্পর্ক বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা ও সকল খারাপ মানুষদের গুণ যারা আল্লাহ তাআলার রহমত থেকে এবং হেদায়ত থেকে বঞ্চিত। ভাই বোনদের সাথে ভালো আচরণ করার আদেশ দেওয়া হয়েছে কিন্তু তাদের সাথে ভালো আচরণ না করে সম্পর্ক ছিন্ন করা। অন্যান্য আত্মীয় স্বজন যেমন চাচা, মামা, ফুপু, খালা প্রমুখের সাথে সম্পর্ক বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক না রাখা। এরা সকলেই যারা সম্পর্ক বজায় রাখে না নিজের আত্মীয় স্বজনদের সাথে, তারা এই খারাপ দোষের অন্তর্ভুক্ত, এই আয়াতে মুবারাকার অন্তর্ভুক্ত। এবং তৃতীয় দোষ যা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ায় বেড়ায়। প্রথম গুণ হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা ভঙ্গ করে, দ্বিতীয় হচ্ছে যে সম্পর্ক বজায় রাখার আদেশ আল্লাহ দিয়েছেন তা ভঙ্গ করে, এবং তৃতীয় হচ্ছে পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ায় বেড়ায়, এটাও খারাপ একটি দোষ। প্রতিটি কাজ, কথা বা পদক্ষেপ যা আমাদের ঘরে, অলিগলিতে, মহল্লায় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন সব কাজ ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি প্রকাশ্যে গুনাহা করে, তাকে দেখে অন্যরাও তার অনুকরণ করে, তো এটা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ানোর একটি উদাহরণ। এর কারণে মানুষ গুনাহের দিকে ঝুঁকে পড়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে মানুষকে গুনাহের প্রতি উস্কানি দেওয়া, এটাও ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। মানুষকে আল্লাহ ও তার রাসূলের অবাধ্য বানানো, নবী অলিয়াদের অসম্মান করাতে উৎসাহিত করা, গোস্তাকানে রাসূলের মতো কথা বলা, হত্যা, লুণ্ঠন, জুলুম ও অত্যাচার করা এবং এর প্রচারণা দেওয়া পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করার মাধ্যম। তো যারা এই তিনটি কাজ করবে তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। কি কি তিনটা কাজ? আল্লাহ তাআলার অবাধ্যতা করা, আত্মীয়তা ছিন্ন করা আর পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করা। যে ব্যক্তির মধ্যে এই তিনটি দোষ থাকে তার একটি শাস্তি হইল যে সে পথভ্রষ্ট হয়ে যাবে, আর দ্বিতীয় শাস্তি হইল যা এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উলাইকা হুমুল খাসিরুন, তবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা কি? ক্ষতিগ্রস্ত। আর ক্ষতিগ্রস্তর মানে কি? সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সকল বান্দারা ক্ষতিগ্রস্ত। খসিরুন শব্দটি নির্গত হয়েছে খসির থেকে, খসিরুন শব্দটি নির্গত হয়েছে খসির থেকে। আর এই খসির তাফসির করতে গিয়ে তাফসিরে তাবারির মধ্যে বিশ্ববিখ্যাত তাফসির, এর লেখক বলেন যে ব্যক্তি তার কর্মের কারণে নিজেকে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত করে তাকে খসির বলা হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত বলা হয়। এটা এক বিশাল বঞ্চনা। একটু অনুমান করুন, হাদিসে মুবারাকাতে রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার 100টি রহমত রয়েছে। কত হতি? আল্লাহ তাআলার 100টি রহমত রয়েছে, এটি মুসলিম শরীফের হাদিস। এই 100টি রহমতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শুধু নিজের একটি রহমতকে প্রকাশ করেছেন। 100 রহমতের মধ্যে আল্লাহ তাআলা নিজের, অর্থাৎ এভাবে বুঝুন আল্লাহ তাআলার দয়াকে 100 ভাগ করা হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার একটি দয়াকে এই পৃথিবীতে প্রকাশ করেছেন। এমনকি এর তাফসিরে রয়েছে, ব্যাখ্যায় রয়েছে যে পিতা মাতা যে নিজের সন্তানের প্রতি দয়া প্রদর্শন করে, পশু পাখি যে নিজের সন্তানের প্রতি দয়া মায়া দেখায়, এই সব কিছু এছাড়া মানুষ মানুষের প্রতি, মখলুক মখলুকের প্রতি যে মায়া দয়া দেখায়, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের 100টি রহমতের মধ্যে শুধু একটি রহমতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা মানুষকেও যে মনের মধ্যে দয়া মায়া দিয়েছেন, পশু পাখির মধ্যেও যে দয়া মায়া দিয়েছেন, তা নিজের রহমতের একটি অংশ দিয়েছেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাকি আল্লাহ তাআলার আরও 99টি রহমতের অংশ আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রকাশ করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন, বড় বড় গুনাহগারকে নিজের অনুগ্রহে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রকাশ করবেন। তো একটু চিন্তা করুন যে এত বেশি রহমত থাকা সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, জাহান্নামের যোগ্য হয়ে যায়, সে কত বড় ক্ষতিগ্রস্ত। যাকে আল্লাহ পাকে রহমত নসিব হয় না সে আর কোথায় আশ্রয় পাবে? সে কিভাবে নিজেকে দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আজাব থেকে বাঁচাতে পারবে? তাই যে খসির সে অনেক বড় ক্ষতির মধ্যে রয়েছে। হযরত সাঈদ ইবনে জুবায়ের রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, হিলিয়াতুল অলিয়ার মধ্যে রয়েছে, একবার বনি ইসরাইল সম্প্রদায় হযরত মুসা আলাইহিসসালামের নিকট আরজ করল যে আল্লাহ পাক যেহেতু মখলুক সৃষ্টি করেছেন, সুতরাং তিনি তাদেরকে আজাব দিবেন কেন? এক সন্তান যাকে এক মহিলা ভূমিষ্ঠ করে, তার নিজের সন্তানের প্রতি এত মায়া কাজ করে, সে তাকে কোনো শাস্তি দিতে পারে না, তাকে তার কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মখলুক সৃষ্টি করেছেন, মানুষ জিনকে সৃষ্টি করেছেন, তিনি আবার আজাব দিবেন কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন শোনার পর যখন বনি ইসরায়েল প্রশ্ন করল, তখন আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠালেন, বললেন হে মুসা, তুমি চাষাবাদ করো, চাষাবাদ করো। হযরত মূসা আলাইহিস সালাম চাষাবাদ করলেন, উদাহরণস্বরূপ গম উৎপাদন করলেন। এরপর বলা হইল, হে মূসা এখন এটি কাটো। হযরত মূসা আলাইহিস সালাম কাটাই করলেন। এরপর আদেশ হইল, দানা এবং তুষ আলাদা করো। হযরত মূসা আলাইহিস সালাম সেই আদেশ পূরণ করলেন। তারপর বলা হইল, দানাগুলোকে পরিষ্কার করো। দানা পরিষ্কার করা হইল। অতঃপর আল্লাহ পাক বললেন, হে মূসা বাকি কি রইল? দানাসমূহ আলাদা করার পর বাকি কি রইল? আরজ করলেন, হে আল্লাহ শুধু তুষ বাকি রইল, যার মধ্যে কোনো কল্যাণ নেই, এটা কোনো কাজেরই না। এ তুষ হচ্ছে ফেলায় দেওয়ার জিনিস, এটা কোনো কাজের না। তো আল্লাহ পাক বললেন, হে মূসা একইভাবে আমিও আমার সৃষ্টি থেকে শুধু তাকে আজাব দিব, তাকে শাস্তি দিব যার মধ্যে কোনো কল্যাণ নেই। নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। এই হলো ক্ষতিগ্রস্ত বান্দা। ক্ষতিগ্রস্ত বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। তার অবস্থা কি? সে খালি তুষের মতো যার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কোনো রহমত দয়া মায়া তার প্রতি প্রকাশ করবেন না। সে দুনিয়াতেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আর কাল কেয়ামতের দিনও তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই তিনটি দোষ থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলার অবাধ্যতা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, এবং এই তিন নাম্বার হচ্ছে পৃথিবীতে ফিতনা ফাসাদ না ছড়ানো। এই তিনটি কাজ আমাদেরকে করতে হবে। যেমন প্রথমটা যদি আরেকটু বিশ্লেষণ করি, আল্লাহ তাআলার অবাধ্যতা করা, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে, পরোয়া করে না যে সে নিজের জীবন কীভাবে অতিবাহিত করছে, যখন যা মুখে আসে বলে দেয়, মুখে গালি আসতেছে গালি বলে ফেললো, আমানতের খেয়ানত করার চেষ্টা ইচ্ছা করতেছে আমানতের খেয়ানত করে ফেললো, কারো মনে কষ্ট দেওয়ার ইচ্ছা করতেছে করে ফেললো, অলসতা কাজ করতেছে নামাজ কাজা করার ইচ্ছা নামাজ কাজা করে ফেললো, অর্থাৎ গুনাহের প্রতি যার কোনো পরোয়াই নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ করতেছি, এমন অবাধ্য বান্দা পৃথিবীতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও লাঞ্ছিত হয়। ওয়াতু ইজ্জু মাংকাশা ও ওয়াতু জিল্লু মাংকাশা, ওয়াতু ইজ্জু মাংকাশা ওয়াতু জিল্লু মাংকাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। যে ব্যক্তি অবাধ্যতা করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে না, যে কাজ থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন নিজেকে বাঁচায় না, সে লাঞ্ছিত হয়, সে খারাপভাবে লাঞ্ছিত হয়, তাকে কেউ সম্মান দিতে পারে না। সম্মান অর্জন করা যে নিজের ইচ্ছা মতো আমি সম্মান অর্জন করে ফেললাম, না, যাকে আল্লাহ সম্মানিত দান করবেন সেই সম্মান হবে, সেই সম্মান পাবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে ইরশাদ করেন, আর যাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে তাকে কে সম্মান করবে? আল্লাহু আকবার। যাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে তাকে কেউ সম্মান করতে পারবে না। জানা গেল, সম্মান ও সুখ্যাতি হওয়া কোনো জাতি বা ব্যক্তির উত্তরাধিকারী নয়। কোনো ব্যক্তি যতই খারাপ কাজ করে বেড়াক, তার আমলনামা গুনাহে ভরপুর হোক, তার চরিত্র খারাপ হোক, কলঙ্কিত হোক, তা সত্ত্বেও সে ইজ্জতের সাথে জীবন কাটাবে এটা সম্ভব না। অত সাময়িক সময়ের জন্য সম্মান পাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করবেন। ফেরন কত বড় বাদশাহ ছিল, মানুষেরা সিজদা করত, তাকে নিজে মাবুদ মনে করত, ইলাহ মনে করত। আজ কত হাজার বছর হয়ে গেছে মানুষেরা তার প্রতি লালন পাঠায়, তার ব্যাপারে খারাপ আলোচনা করে, সে ফিরাউনের ব্যাপারে। ও সাময়িক সময়ের জন্য সে সম্মানিত হয়েছিল, নিজেকে মাবুদ বলেছিল অহংকারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করেছেন। তাই অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাতে হবে, আল্লাহ তাআলার নাফরমানি করা থেকে নিজেকে বাঁচাতে হবে। জানেন, বুঝেন যে কোন কাজটি খারাপ কাজ, আরও খারাপ কাজ থেকে নিজেকে বাঁচান, নিজের চরিত্রকে সুন্দর করেন। আপনি জানেন, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে আর পরোয়া করে না যে সে আল্লাহ তাআলার নাফরমানি করছে, তার প্রতি পশু পাখিরাও লানত পাঠায়। তাফসিরে বাগভীর মধ্যে রয়েছে, যখন দুর্ভিক্ষ তীব্র আকার ধারণ করে, বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন পশু পাখি ওই অবাধ্যদের উপর অভিশাপ দেয়, আর তারা নিজেদের মধ্যে কথা বলে, নিজেদের মধ্যে কথা বলে যে গুনাহগার বান্দাদের কারণে আমাদের উপর আযাব আসতেছে, গুনাহগার বান্দাদের কারণে। আজ আমাদের দুনিয়া নিয়ে টেনশন হয়, আমার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে টেনশন, আমার টাকা একজন মেরে চলে যাচ্ছে টেনশন, গোল্ড রূপার দাম বেড়ে যাচ্ছে টেনশান, ডলারের দাম বেড়ে যাচ্ছে টেনশান, অমুকে অসুস্থ হয়ে যাচ্ছে টেনশান, আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে টেনশান, চাকরি বন্ধ হয়ে যাচ্ছে টেনশান, বিভিন্ন হাজারো বিষয় নিয়ে আমাদের টেনশান হয়, নেকি অর্জন হচ্ছে না, নেকি কমে যাচ্ছে এটা টেনশান হয়, গুনাহ হয়ে যাচ্ছে এটা টেনশান হয়, গীবত করে করে অপর মুসলমান ভাইয়ের গীবত করে করে নিজের আমল সমূহ তাকে দিয়ে দিচ্ছে এটা টেনশান হয়। আজকে আমাদের টাকা পয়সা, আমাদের ব্যাংক ব্যালেন্স যদি চুরি করে নিয়ে চলে যায়, আমাদের সাথে দুই নম্বরই করে প্রতারণা করে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে যদি টাকা চুরি করে নেয়, তখন টেনশন হয়। আর আমরা অপর মুসলমান ভাইয়ের গীবত করে করে নিজের অ্যাকাউন্টে যে নেকি আছে ওই নেকি দিয়ে দিচ্ছে এটা টেনশন হয়, ওটা টেনশন হয় না, দিয়ে দিচ্ছি নেকি। যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির ব্যাপারে গীবত করে, তো যে ব্যক্তি গীবত করছে তার নেকি ওই অপর ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়। তা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে নিজেকে বাঁচানো খুব জরুরি। হযরত ওয়াহাব রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, আল্লাহ পাক বানী ইসরায়েলের নবীদের মধ্যে একজন নবীর কাছে ওহি পাঠাইলেন। কি পাঠাইলেন? আজ-জুহুদ লি আহমদ বিন হাম্বালের মধ্যে রয়েছে। বান্দা যখন আমার আনুগত্য করে তখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই, আর যখন আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই তখন তাকে রহমত দান করি, আমার বরকত দান করি, আর যখন বান্দা আমার অবাধ্যতা করে তখন আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই, আর যখন আমি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাই তখন তার উপর আমার লানত বর্ষণ করি, নাউযুবিল্লাহ, এবং আমার অভিশাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অভিশাপ তার বংশের সাত পুরুষ পর্যন্ত পৌঁছায়, সে মরে যাবে তার পরবর্তী বংশে যে পুরুষ হবে তার কাছেও এ বদওয়া পৌঁছাবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ এবং লানত পৌঁছাবে সপ্তম পুরুষ পর্যন্ত। তাই গুনাহ থেকে বাঁচা, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচা খুব জরুরি। আচ্ছা, পূর্বেকার সময় কি হতো? আমাদের পূর্বেকার উম্মতিদের সময় ভূমিকম্প, ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি, এমন এমন আযাব তাদের উপর আসতো তারা ধ্বংস হয়ে যেত সম্পূর্ণ। কিন্তু আমাদের এই উম্মতির উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এমন আযাব আসে না। আযাব আসে, কিন্তু এমনভাবে আসে না যে এ উম্মতে মুহাম্মাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে আযাব দেওয়া হয় অন্যভাবে। যখন এই উম্মতে মুহাম্মাদী মুসলমানেরা যখন গুনাহ করে তখন আযাব দেওয়া হয়, কিন্তু অন্যভাবে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা আনআমে ইরশাদ করেন, ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম, এবং আমি তাদের অন্তরসমূহ এবং চোখসমূহকে ঘুরিয়ে দেই। অন্তরসমূহের উপর পর্দা পড়ে যায়, পর্দা, যার অন্তরে পর্দা পড়ে যায় সে হিদায়ত কিভাবে পাবে? সে তো আরও দিন বা দিন গুনাহের মধ্যে নিমজ্জিত হতে থাকবে, দিন বা দিন সে আরও গুনাহের মধ্যে পড়তে থাকবে, ভালো কথা, ভালো উপদেশ এবং নসিহত তার কাজে আসবে না, এটা আরও বড় শাস্তি। ওই বান্দা হেদায়ত থেকে আরও বেশি দূরে যেতে থাকে গুনাহের কারণে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্য অন্তরে তওবা করুন এবং ক্ষমা চান। যদি মন থেকে না আসে এই বিষয়টি যে কি ব্যাপার, আমি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি না কেন, বা আমার মধ্যে এই আগ্রহ সৃষ্টি হয় না কেন যে নিজেকে গুনাহ থেকে বাঁচাই, এত উপদেশ শুনি, ওয়াজ শুনি, ভালো কথা শুনি, কিন্তু নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারি না। হাজারো উপদেশ শোনার পরও যখন কারো ওপর রাগ আসে গালি বের হয়ে যায়, হাজারো উপদেশ শোনার পরও যখন পকেটে কিছু টাকা আসে আমানতের টাকা সেটা খায়ানত হয়ে যায়, হাজারো উপদেশ শোনার পরও যখন নামাজের সময় হয় তখন নামাজকে বাদ দিয়ে দুনিয়াকে প্রাধান্য দিতে ইচ্ছা করে, এমন কি কারণ? এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, মওলা আমাকে হেদায়ত দাও, আমার হৃদয়ের মধ্যে যে পর্দা পড়ে গিয়েছে সেটাকে উঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, এবং এই যে আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তারই প্রতি তওবা করো, তিনি তোমাদেরকে উত্তম জীবন দান করবেন। পৃথিবীতে উত্তম জীবন, আখিরাতে উত্তম জীবন আল্লাহ তাআলা দান করবেন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পছন্দ করেন যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তওবা করে। আস্তাগফিরুল্লাহ 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 আল আযীম ওয়া আতুবু ইলাইক, হে মাওলা আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ অমুক গুনাহ করেছি আমারে তুমি মাফ করে দাও। এভাবে করে যে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন, বিলাসিতা জীবন দান করবেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা স্বয়ং নিজে ইরশাদ করেছে, এটা হচ্ছে প্রথম যা সবচেয়ে ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলার অবাধ্যতা করা, এই দোষ থেকে নিজেকে বাঁচানো। আর দ্বিতীয় দোষ কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ এটাকে কিছু মনে করা হয় না, কারো উপর রাগ আসলো, কেউ মনে দুঃখ দিল, উদাহরণস্বরূপ নিজের ছেলের বিয়েতে আমাকে দাওয়াত দেয় নাই, তার সাথে সম্পর্ক শেষ, সে আমার সাথে ভালোভাবে কথা বলে নাই, সম্পর্ক শেষ, দুইজন মানুষের সামনে আমাকে ছোট করলো, তার সাথে সম্পর্ক ছিন্ন, দোষ তার ছিল, আমি কেন ক্ষমা চাবো, আমি কেন সরি বলবো, এই কথা চিন্তা করে তার সাথে কথাই শেষ, সম্পর্কই নাই। তো অনেক ছোট ছোট বিষয়কে আমরা সম্পর্ক ছিন্ন করার কারণ বানিয়ে ফেলেছি, অথচ এমন অসংখ্য রিওয়ায়াত রয়েছে, বড় বড় নেককার বান্দারা যারা, তাদের অনেক সুনাম ছিল, সুখ্যাতি ছিল যে এরা নেককার, কিন্তু ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন নাই, কেন? তারা সম্পর্ক ছিন্ন করত, কেউ নিজের ভাইয়ের সাথে বা কোনো বোনের সাথে বা নিজের মামা চাচা ফুপুর সাথে সম্পর্ক তার ভালো না, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেন নাই বরং শাস্তি দিয়েছেন। হাদিসে মুবারাকাতে রয়েছে আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি সত্যের উপর থাকা সত্ত্বেও, ইম্পর্টেন্ট হাদিস, সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়াকে ত্যাগ করে, আমি তার জন্য জান্নাতের এক প্রান্তে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি, সে জান্নাতে একটি ঘর পাবে, যে হকের উপর থাকা সত্ত্বেও ঝগড়া করলো না, আচ্ছা যাও বাদ দিলাম, মাফ, সরি, ঝগড়া করবো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো না। যখন সম্পর্ক জোড়া, ঝগড়াঝাটি ও মনোমলিন্য দূর করার কথা আসে, তখন সাধারণত মানুষ অভিযোগ করে যে অমুক আমার সাথে এমনটা করেছে, সে আমাকে এই কষ্ট দিয়েছে, আরে সেই তো আমার সাথে অন্যায় করলো, আমি আমার সেই কষ্টগুলো কীভাবে ভুলবো, তাকে কীভাবে ক্ষমা করব। অনেক সময় আমরা বলি না, দোষ তো তার, সে আমাকে এমনভাবে কষ্ট দিয়েছিল, আমি তাকে কীভাবে ক্ষমা করব। আচ্ছা বলেন তো, যার সাথে আপনার সম্পর্ক খারাপ, যে আপনাকে কষ্ট দিয়েছে, তার কারণে আপনি কি কূপের মধ্যে পড়েছেন, সে কি আপনাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, তার কারণে আপনাকে কি গোলাম বানিয়ে বাজারে বিক্রি করা হয়েছে, তার কারণে আপনি কি কারাগারে 7-8 বছর বন্দী ছিলেন, আপনার সাথে গোলামের মতো আচরণ করা হয়েছে, আপনাকে কি চাবুক দ্বারা মারা হয়েছে তার কারণে, না এমন তো কিছু হয় নাই। কিন্তু একজন ব্যক্তি এমন আছে যার সাথে সব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে তার আপন ভাইরাই কূপে নিক্ষেপ করেছে, তাদের কারণে বাজারে ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানিয়ে মিশরে বিক্রি করা হয়েছে, এই ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বিনা অপরাধে বন্দী রাখা হয়েছে, এরপরেও ইউসুফ আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি আল্লাহ তাআলার রহমত এবং বরকতে যখন মিশরের আজিজ হলেন, মিশরের গভর্নর হইলেন এবং ভাইদের সম্মুখীন হইলেন, তখন সে ভাইদেরকে তিনি কি বললেন, যদিও বা তার ক্ষমতা ছিল শাস্তি দেওয়ার, প্রতিশোধ নেওয়ার এবং বদলা নেওয়ার পুরো অধিকার ছিল, ক্ষমতা ছিল, তিনি মিশরের গভর্নর ছিলেন, তার ভাইরা গরিব লোকজন ছিল, কিন্তু তিনি কি বললেন তখন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সূরা ইউসুফের মধ্যে বর্ণিত, তিনি বলেন আজ তোমাদেরকে কোনো রূপ তিরস্কার করা হবে না, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। ইউসুফ আল ইসলামের উপর এত জুলুম অত্যাচার হওয়ার পরেও তিনি ক্ষমা করে দিলেন। আর আজ আমরা নিজেদের ইগোর কারণে, অহংকারের কারণে, গর্বের কারণে আজ যদি আমাদের সাথে কেউ খারাপ আচরণ করে, আমরা তাদেরকে মাফ করতে পারি না, বংশের পর বংশ আমাদের সন্তানরাও তাদের সাথে কথা বলে না, সন্তানদেরকেও বুঝাই দেয় তাদের সাথে মিশবা না, আমাদের সম্পর্ক এরকম, আমাদের অবস্থা এরকম। তো এমন বান্দা কথা কোথা থেকে আসছে, এমন বান্দা যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এবং কোরআনের হেদায়তও তারা পায় না। তো তিনটি বিষয় জানতে পারলাম। এক, যারা আল্লাহর অবাধ্যতা করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়ায়, তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। তাই এই তিনটি কাজ থেকে নিজেকে অবশ্যই বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে।